হ্যালো হ্যালো ওয়াশিংটনের দর্শক শ্রোতা এবং হ্যালো ওয়াশিংটনের আজকের প্যানেলের তিন বিশিষ্ট অতিথি বক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনুল মহসিন, বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগেরই অধ্যাপক ডক্টর শাহাদ এনাম খান, এবং নিউ ইয়র্ক থেকে অর্থনীতির অধ্যাপক লং আইল্যান্ড ইউনিভার্সিটির ডক্টর শওকত আলী। আপনাদের তিনজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়াশিংটনের ভয়েস অফ আমেরিকার সকল দর্শক শ্রোতাকে। আমরা যেমনটি কিনা তাহেরাকে দিয়ে একটু আগে উল্লেখ করলেন যে আমাদের আলোচ্য বিষয় আজকের যে ইরানের সেনাধিনায়ক কাসেম সুলাইমানির নিহত হওয়ার ঘটনা এবং সংশ্লিষ্ট ঘটনা প্রবাহ আজ অবধি, যখন কিনা ইউরোপের তিন দেশ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরকারী ওই দেশ জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য বলছে পারমাণবিক চুক্তির অফার আওতায় বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার শরণাপন্ন হচ্ছে তারা ঠিকই, তবে তার মানে এই নয় যে যুক্তরাষ্ট্র গৃহীত কর্মকৌশলকেই তারা সমর্থন করছেন। ইরান বলছে ওই তিন ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের কর্মকৌশলকেই মদত যোগাচ্ছে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ভারত সফরকালে বলেছেন যে ইউরোপ চুক্তি মোতাবেক অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিশ্রুতি পালন করছে না। এসব নিয়েই আলোচনা করব। প্রথমেই যাচ্ছি আমরা আমাদের তিন অতিথি বক্তার কাছে, তবে তার আগে জানিয়ে দিই যে তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের উপর তার দায়িত্ব বর্তাবে না। প্রথমেই যাচ্ছি ডক্টর আমেনা মহসিনের কাছে, আপনার প্রারম্ভিক মন্তব্য ডক্টর মহসিন।
ধন্যবাদ আপনাকে। দেখুন, এই মধ্যপ্রাচ্যের যদি আমরা যদি পুরো এই ব্যাপারটা একটু দেখি, তাহলে এখানে না অনেকগুলো আমাদের সামনে যেটাকে আমরা বলি দৃশ্যপট আমাদের কাছে দৃশ্যমান হয়ে যাবে, আমাদের চোখ আমাদের সামনে এসে দাঁড়ায়। একটা তো হলো যে মধ্যপ্রাচ্যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, সিরিয়া, তারপরে টার্কি, সৌদি আরব, এই ধরনের একটা মানে এই পটটা, এবং মধ্যপ্রাচ্য এখন থেকে না প্রথম থেকেই আমরা দেখছি যে এটা একটা মানে পশ্চিমা বিশ্বের একটা এখানে অস্থিতিশীল রাখার একটা প্রয়াস হয়েছে। এবং এটার জন্য আমরা আন্তর্জাতিক সম্পর্কে সাধারণত বলে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি বা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাজনীতির আন্তর্জাতিক রাজনীতির একটা প্রধান চালিকা শক্তি হলো তাদের যেটা অস্ত্র উৎপাদন, তাদেরকে একটা মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় অস্থিতিশীল অবস্থা তাদেরকে বিরাজ করে রাখতে হবে, সেটা একটা বড় ব্যাপার আছে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে এখন যে আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্পকে অভিবাসনের এক ধরনের একটা চেষ্টা করা হচ্ছিল, সেটাও একটা ব্যাপার আছে। সামনে নির্বাচন আছে এবং সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেই জায়গাটা থেকে একটা নজর সরিয়ে নেওয়ায়, এবং সেটা আরো মানে খুব ক্লিয়ার হয়ে যায় যদি আমরা দেখি যেভাবে এই সমস্যাটা আরম্ভ হয়েছিল বা ক্রাইসিস সিচুয়েশনটা, সেটা কিভাবে ডিএসকেলেট বা ডিফিউশন মানে এক ধরনের আবার বলবো মাত্রাটা নেমে আসলো, সেই জায়গাটাও আছে। তারপরে যেটা বড় ব্যাপার হলো যে ইরান কিন্তু এই অঞ্চলে আমরা যদি দেখি মানে ইরান ইজ নট ইরাক, যে কথাটা আমি প্রায় বলে থাকি, এবং ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে বিভিন্ন জায়গায়, এবং ইরান একটা ভিন্ন মতাদর্শ নিয়ে দাঁড়িয়েছে, ভিন্নভাবে মতাদর্শ মিনস আমি বলছি একটা তাদের শাসন যেভাবে করছে তারা, সেটা একটা ভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়েই তারা যাচ্ছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অথরিটিটাকে বারবার চ্যালেঞ্জ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালায়েন্স সিস্টেমটাকে চ্যালেঞ্জ করেছে, এই সব, এবং তাদের ডিপ্লোম্যাসিটা তাদের মতো করেই চালিয়ে গেছে। এবং যে নিউক্লিয়ার ডিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেল, সেখানেও আমরা দেখেছি যে ইরান কিন্তু অনেক রিস্ট্রেইন থেকেছে, এবং এখানে ইরান খুব ক্লিয়ারলি পজিশন নিয়েছে যে তারা তাদের মানে আইনগতভাবে বা লেজিটিমেটলি তারা একেবারেই তাদের নিয়মকানুন মেনে চলেছিল এবং একটা নৈতিক অবস্থানই তারা তাদের রেখেছিল। তো সবকিছু যদি আমরা দেখি, এটা মূলত হলো আমি বলবো যে একটা হলো অস্থিতিশীল রাখা, যেটা আরেকটা হলো যে ইরানের প্রতি একটা যে চ্যালেঞ্জটা মার্কিন যুক্তরাষ্ট্র বহু মানে বহু বছর ধরে ফেস করছে, সেই জায়গাটাতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি আবার মানে আমরা যদি আন্তর্জাতিক রাজনীতিকে বিশ্লেষণ করি তার ক্ষমতাটাকে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে একটা ডিক্লাইনের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং বিশ্ব রাজনীতি যেভাবে যাচ্ছে সেখানে কিন্তু সামরিক শক্তির চাইতে বেশি বা যেগুলোকে আমরা ট্রেডিশনাল মিনস অফ পাওয়ার বলি তার চাইতে নন কনভেনশনাল পাওয়ার গুলো বেশি প্রাধান্য পাচ্ছে সেই জায়গাগুলোতেও আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পার্টিকুলারলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার নিজেকে একটা যেটা তার ইলেকশনের সময়টা ছিল আর মেক আমেরিকা গ্রেট এগেইন
দর্শক শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে লাইনে তাকে বেশিক্ষণ আমরা লাইনে ধরে রাখতে পারিনি বলে তার কথাটা আগে শুনে নি নূরে আলম সিদ্দিকি নূর আপনি কি বলবেন ভাই
অনেক ধন্যবাদ আজকের যে আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সারা বিশ্বে এই মুহূর্তে খুব একটা আলোচিত একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে তো আমার কথা হচ্ছে যুদ্ধ কখনোই কোন দেশের জন্য বা সাধারণ মানুষের জন্য কখনোই কাম্য না কারণ একটা যুদ্ধ শুধু ক্ষমতা বা অর্থনীতির দিদি বিশ্বে যারা মানে অবহেলিত মানুষ বিশেষ করে শিশু যারা আছে নারী আছে এরাও অনেক ক্ষতিগ্রস্ত হয় তো এখন যে উদ্দেশ্য নিয়েই এই যে এখন আপনার দুদেশের মধ্যে মন কষাকষি হচ্ছে আমরা কখনো জানি না হোক তবে এর মধ্যে কি কোনো বিশেষ কোনো হাসিলের উদ্দেশ্য আছে কিনা এটা একটু মানে যারা আপনারা বিশেষ কি বলবো প্যানেলে আছেন যারা ভালো জ্ঞান থাকেন আপনারা কি মনে করছেন বিশেষ কোনো উদ্দেশ্য আছে নাকি ব্যক্তিগত বা সমষ্টিগত কোনো স্বার্থ হাসিলের কোনো এখানে কোনো ইস্যু আছে
জি 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 মন কষাকষি না মন কষাকষির সীমানা পেরিয়ে গেছে অনেক আগেই এখন তো অনেক দূর গড়িয়েছে পারস্য উপসাগর দিয়ে সাগরপক্ষে অনেক স্রোত উঠেছে অনেক ঢেউ গড়িয়েছে অনেক পানি গড়িয়েছে তো ডক্টর শাহাব এনাম খান আমরা জানতে চাইব যে আমরা দেখেছি যে কাসেম সুলাইমান নিহত হওয়ার মাত্র কদিনের মাথায় ইরানের তরফ থেকে হামলা হলো ক্ষেপণাস্ত্রের হামলা হলো ইয়ের উপরে যুক্তরাষ্ট্রের সৈনিকদের আবাসন অবস্থানগুলোর উপর এবং তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইতিমধ্যেই কিন্তু কোনো কোনো মহল থেকে মোটামুটি মৃদুভাবে একটা বলার চেষ্টা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা আলোচনার প্রস্তাব হয়তো উঠছে বা উঠবে বা উঠেছে এরকম তার মধ্যেই হঠাৎ করে শোনা গেল যে ইউক্রেন বিমান বাহিনী বিমানের একটি বিমান 737 তেহরান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে এবং আরোহী 176 জনের সবাই নিহত হয়েছেন হঠাৎ দুম করেই পরিস্থিতি আমূল আবার তুঙ্গে চলে গেল এবং সেখান থেকে জি ডক্টর সাহেব নাম খান
ধন্যবাদ আসলে ব্যাপারটা যেটা আগে বলছিলাম যে খুব বাইনারি ভাবে দেখার সুযোগ নেই কারণ অত্যন্ত কমপ্লিকেটেড একটা বিষয় আপনি যদি ইরানের হিস্ট্রি নেন আমি একটু হিস্ট্রি দিয়ে শুরু করি আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে আছেন প্রফেসর আমেনা মহসিন উনি আমাকে পড়িয়েছেন আমি একটু হিস্ট্রিটা দিয়ে শুরু করি তাহলে একটু ইজি হবে জিনিসটা ইরানের ইতিহাস যদি আপনি আজ থেকে 2000 আগের ইতিহাস দেখেন গ্রেকো পার্সিয়ান ওয়ার্স থেকে কিন্তু পার্সিয়ার একটা মানে রেভলিউশন বা রেভলিউশনারি এফেক্ট বা যেটাকে ওয়ারফেয়ার স্ট্র্যাটেজিগুলি কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ ইরান আজকে যে পর্যায়ে এসছে সেটার পুরো হিস্ট্রিতে যে কটা ওয়ার ছিল প্রত্যেকটাই ছিল এম্পায়ারের এগেইনস্টে পরবর্তীতে যখন আপনি দেখলেন এটা যখন 1979 খোমেনির উত্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদায় করে তারপর 1980 থেকে যখন যুদ্ধ শুরু হলো ইরাকের সাথে তখন একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো সেটা হলো ইরান একা এবং বাকি সব আরব বিশ্ব এবং আরব বিশ্বের সাথে ছিল হলো পশ্চিমা বিশ্ব ফলে ইরানের যে এই যে 2000 ইতিহাসে দুটো ঘটনা ঘটেছে একটা হলো ইরানিয়ান ন্যাশনালিজম তৈরি হয়েছে আর দ্বিতীয়টা হলো পার্সিয়ান স্টেট বা পার্সিয়ান নেশন বিল্ডিংটা তৈরি হয়েছে যেটা ডিস্টিংক্টলি ডিফারেন্ট সেন্ট্রাল এশিয়া থেকে মিডল ইস্ট থেকে অর্থাৎ যে পার্সিয়ার যে টোটাল সোশ্যাল এবং পলিটিক্যাল ইকোসিস্টেমটা আছে এটা পুরোটাই ইন্ডিপেন্ডেন্ট এবং কোন অবস্থাতেই তারা ন্যাশনালিজমের বাইরে কখনো যায়নি। ইরাক ইরানে আমরা এই ঘটনাটা কিন্তু দেখেছি, দেখেন 1979 এর পরে যখন বাথিস্ট গভর্নমেন্ট সিআই গভর্নমেন্ট মেজরিটি আসলো, তখন কিন্তু আলটিমেটলি তাদের যে ন্যাশনালিজমের একটা অ্যাসপিরেশন সেটা কিন্তু তারা প্রপারলি এক্সার্ট করা শুরু করে। এর মধ্যে যে জিনিসটা ঘটে সেটা হলো যে ইরান তার যে এথনিক অবস্থান বা রিলিজিয়াস যে অবস্থান সেটাকেও কিন্তু জানান দেয়, অর্থাৎ আলাফি সুন্নি অঞ্চল যেটা তাকে চতুর্দিক থেকে ঘিরে আছে সেটার বিরুদ্ধেও কিন্তু তার এক ধরনের অবস্থান তৈরি হয়। ফলে এখন তার শত্রু হয়ে গেল দুটো, একটা হলো আরব বিশ্ব নিজে এথনিক কারণে, আরেকটা হয়ে গেল হলো পশ্চিমা বিশ্ব বিকজ অফ ইডিওলজিক্যাল অর্থনীতি বা আপনার তেল যে কোনো বাণিজ্যের কথা বলেন সেটা। থার্ড যে ঘটনাটা ঘটল ইরানের ক্ষেত্রে সেটা হলো যে ইরান এবং ইসরায়েলের একটা সম্পর্ক তৈরি হলো। দেখুন ইসরায়েল অ্যারাব ওয়ারে অর্থাৎ যে অ্যারাব ফোর্সের যে হিউমিলিয়েটেড ডিফিট হলো, এরপর থেকে কিন্তু ইসরায়েল তার নিউক্লিয়ার প্রজেক্টটা শুরু করে এবং এই নিউক্লিয়ার প্রজেক্টটা কিন্তু প্রথম মিডল ইস্টার্ন নিউক্লিয়ার প্রজেক্ট, এবং এটার বিরুদ্ধে কিন্তু ইরানের খুব বেশি এক ভূমিকা ছিল না, কিন্তু আলী খামেনি আসার পরে তিনি কিন্তু এই ইসরায়েলের যে নিউক্লিয়ারাইজেশন সেটা নিয়েও একটা বড় রকমের রেজিস্টেন্স তৈরি করে, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে ওখান থেকে বিদায় নিতে হবে। তো ওভারঅল তার জন্য আরেকটা এনিমি তৈরি হয়ে গেল, সেটা হলো আর্মস ট্রেড। অর্থাৎ এই সময় আমরা দেখতে পারলাম যে পেট্রোলিয়াম ইকোনমি বা পেট্রো ইকোনমি বা পেট্রো ডলার ইকোনমি, সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের যে ভূমিকা সেই জায়গাতে কিন্তু ইরানকে সবসময় একটা নেগেটিভ রেসিপায়েন্ট হিসেবে দেখা হয়েছে। এটার মূল কারণটাই হলো সাউদি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক, সাউদি যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এই হলো মুদ্রার কথা হলো ইরানের বর্তমান অবস্থা। এখন ইরান সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোন ধরনের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে যাবে কিনা কিংবা কোন ধরনের ডিপ্লোম্যাটিক ব্যাক চ্যানেল ডিসকাশন শুরু করবে কিনা এটা শুরু হয়েছিল। এটা শুরু হচ্ছিল হলো আপনার জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, যেখানে ইরানের কমপ্লায়েন্সটা পুরোপুরি ছিল এবং যেটাতে বাকি ইউরোপিয়ান রাষ্ট্রগুলি কনভিন্স ছিল। মুশকিলটা হলো যখন যে পোস্ট ওবামা সময় এসে এই ডোনাল্ড ট্রাম্প যখন সেটা থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরেও ইরানের একটা এক ধরনের ট্যাসিড অ্যাপ্রুভাল ছিল যে তারা এই জেসি প্রোগ্রামটাকে এগিয়ে নেবে, সেটাকেও কিন্তু আলটিমেটলি যে কারণে আমরা কিন্তু দেখলাম যে ইরানের পার্লামেন্টে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনা আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা রেজলিউশন করছে। ফলে আপনি দেখলেন যে ইরান কিন্তু আলটিমেটলি যেটা কাসেম সোলেমানির মাধ্যমে হওয়ার কথা ছিল সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য ব্যাকফায়ার করার ক্ষেত্রে আরো দুটো বিষয় আছে। একটা হলো যে এই ব্যাকফায়ারের মধ্যে যে ইরানের সম্পর্ক টার্কির সাথে, চীনের সাথে এবং রাশিয়ার সাথে, সেটি কিন্তু আরো আরো স্ট্রঙ্গার হলো। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান রাষ্ট্রগুলির মধ্যে যে মোরাল বা লিগাল অথরিটিটা ছিল যে নিউক্লিয়ার ব্যান ইম্পোজ করার, সেটা কিন্তু এখন বিকেন হয়ে গেছে। ফলে ইরান কিন্তু এখন একটা নৈতিক অবস্থানে আছে প্রশ্ন করার জন্য যে আমার নিউক্লিয়ার বেতন থাকলে প্রবলেমটা কোথায়, যে কারণে আপনি দেখবেন এটার সাথে আরো দুটো জিনিস কানেক্টেড হবে। একটা হলো চাইনিজ ব্যাক নর্থ কোরিয়া এবং নর্থ কোরিয়া ব্যাক বাকি যে এই রোগ স্টেট বলেন বা যেটাকে আমরা ব্যান স্টেট বলি, প্রত্যেকটা স্টেটেই কিন্তু এক ধরনের এখন নিউক্লিয়ার রিস্ক তৈরি হবে। নিউক্লিয়ার রিস্কটাকে যখন কন্টেইন করতে যাবে সাউদি আরবে, আমরা এখন দেখবো যে পুরো গালফ কান্ট্রির মধ্যে এক ধরনের আর্মস রেস তৈরি হবে। ফলে এই পুরো বিষয়টাই কোন অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা ইরান বলেন বা মিডল ইস্টের জন্য কোন রকমের স্বস্তিদায়ক জায়গা নিয়ে যাচ্ছে না। আলটিমেটলি যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা হলো যে এই আর্মস রেসে হয়তো আর্মস কোম্পানিগুলি বড় রকমের বেনিফিটেড হবে, কিন্তু যেটা প্রফেসর আমিনা মহসিন বললেন এবং আলটিমেটলি তার যে ইলেকট্রাল ইস্যু আছে সেই ইলেকট্রাল ইস্যুতে হোয়াইট ক্লাসের মধ্যে এক ধরনের পপুলারিটি আসবে। কারণ এটা ভুলে গেলে হবে না যে পেন্টাগন যখন বারবার বলছে যে এই 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 সোলেমানির উপরে যে বোমা বোমাটা ফেলা হলো, তার আগে কিন্তু তারা বলছে যে এটা প্রেসিডেন্সিয়াল ডিক্লারেশনের মাধ্যমে, অর্থাৎ প্রেসিডেন্ট ইনিশিয়েটেড, প্রেসিডেন্টকে অনেকগুলি অপশন দেওয়া হয়েছিল, তার মধ্যে উনি সবচেয়ে লিথাল যে অপশনটা আছে ওটা নিয়েছেন। ফলে পেন্টাগনের মধ্যেও কিন্তু এক ধরনের অস্বস্তি রয়ে গেছে, এবং আমরা বারবার পত্র পত্রিকাতে দেখেছি যে পেন্টাগনের যারা অফিসার আছেন বা সিনিয়র মিলিটারি লিডার্স আছেন তারাও কিন্তু বারবার বলছেন যে এটা একটা শকিং নিউজ। তো সবকিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়তো কিছুটা ভোট ব্যাংক বাড়বে, কিন্তু আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্পের এই পলিসির কারণে হয়তো আমরা ভবিষ্যতে দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি আইসোলেশনিস্ট হয়ে যাবে, এবং এই আইসোলেশনিস্ট হওয়ার পিছনে নেটোরও একটা ভূমিকা থাকবে। এবং নেটোতে যে টার্কির একটা অ্যাকসেশনের কথা বলা হচ্ছিল, টার্কি কিন্তু এখন মোটেও ইন্টারেস্টেড না নেটোতে যাওয়ার বা ইউরোপিয়ান ইউনিয়নে যাওয়ার, ফলে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেও এক ধরনের বড় রকমের একটা ডিভিশন তৈরি হবে, এবং যেটা আমরা এখন দেখতে পাচ্ছি।
জি, আপনি আপনার বক্তব্যের সূচনা পর্বে যেমন কিনা শিক্ষার্থী হিসেবে আপনার শিক্ষক প্রফেসর আমেনা মহসিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, আমরাও ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি নিজের পক্ষ থেকে একটু দায় স্বীকার করে নেই। সেটা হচ্ছে যে বহু বছর যাবত, বহুদিন বহুক্ষণ আমরা টেলিফোন করেছি ডক্টর আমেনা মহসিনকে, রিকোয়েস্ট করেছি আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। আমার মনে পড়ে না উনি কখনো না বলেছেন, তো সে দায় স্বীকার করছি। আমরা আমরা কৃতজ্ঞ আপনার প্রতি আপনার মূল্যবান অবদানের জন্য। তো এখন ডক্টর শওকত আলী আপনার কাছে একটু যাচ্ছি যে ইরানের জন্য অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ, ইরানের তেল গ্যাসের যে অর্থনীতি সেটা, এবং শোনা যায় যেমন কোনো কোনো ক্ষেত্রে অস্ত্র বিক্রির ব্যাপারেও ইরানের কিছু কিছু সংশ্লিষ্টতা আছে। সে যাই হোক, সব মিলিয়ে জাতীয় রাজস্ব আয়ের ক্ষেত্রে ইরানের লোকসান হচ্ছে, ইরান আঘাত অনুভব করছে, তো এই দিকটার উপর আলোকপাত করবেন আপনি?
জি, ধন্যবাদ কবির ভাই। বিষয়টা আসলে শুধুমাত্র তো অর্থনৈতিক না, এটা আরো অনেক গভীরে এই বিষয়টা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বর্তমান যে দুরবস্থা তার প্রেক্ষাপটে ইরানের অবস্থানটা আমাদের জানতে হবে। প্রেসিডেন্ট ওবামা এবং তৎকালীন ফরেন সেক্রেটারি মিস্টার কেরি মাসের পর মাস, আপনি বছরের পর বছর বলতে পারেন, আমি যদ্দূর মনে পড়ে ফরেন সেক্রেটারি তৎকালীন সময় কেরি মাসের পর মাস ইউরোপে অবস্থান করেছেন, এবং উনি কয়েকটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন ইউরোপে, যার পরে যেটা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন যেটা তৈরি করা হয়, এটাতে মধ্যপ্রাচ্যের একটা স্থিতিশীলতা নিয়ে আসে, এবং প্রত্যেকটা দেশে তার থেকে আপনার অর্থনৈতিক ভাবে উপকৃত হতো। এবং এখানে যে সার আমলের থেকে যে অলমোস্ট $4 billion আটক করেছিল যুক্তরাষ্ট্র অবৈধভাবে, সেটাও ছেড়ে দেওয়া হয়েছিল। তো ফলে যে অর্থনীতির যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন, এতে অবশ্যই সেনসনটা তুলে নেওয়া হবে, তাদের ব্যবসা বাণিজ্য হবে, এবং আমার ভুলে যেতে আমরা পারিনি সাথে সাথে যুক্তরাষ্ট্রকে 100 প্লেন তৈরি করার যে একটা এগ্রিমেন্ট ইরান হচ্ছে এখানকার ম্যানুফ্যাকচারারদের সাথে তৈরি করেছিল সাথে সাথে, তো এটা একটা খুব ভালো দিক ছিল এবং এতে সবাই উপকৃত হতো। এতে বাদ সেজেছে তৎকালীন দেখা গেল যে সৌদি আরব আমাদের এই পাশ থেকে মুসলিম বিশ্ব থেকে আর উপাশ থেকে বেঞ্জামিন নেতানিয়াহু তারা এই প্ল্যানের বিরুদ্ধে কথাবার্তা শুরু করল, এবং পরবর্তীকালে দেখা গেল ডোনাল্ড ট্রাম্প এককভাবে দুনিয়াতে যা কখনো হয় না যে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট উইদাউট ডিসকাসিং উইথ এনি আদার পার্টিসিপেন্টস অর পার্টনার্স, যে এককভাবে জিনিসটাকে তৈরি তুলে নেওয়া হলো যুক্তরাষ্ট্রকে। আপনি জানেন কবি ভাই, যুক্তরাষ্ট্র অনেক বড় দেশ, গণতান্ত্রিক দেশ, এর বিরোধিতা সবাই করেছে, এখনো করছে, এমনকি কংগ্রেসে সবচেয়ে আমি তাদের প্রাগমেটিজমের জন্য ধন্যবাদ জানাই, যে বাই নেম ইরানকে মেনশন করে তারা পরিষ্কার বলেছে যে বর্তমান ক্ষমতাসীন সরকার ইরানকে আক্রমণ করার আগে তাদের কংগ্রেসনাল অ্যাপ্রুভাল নিতে হবে। তো এই বিষয়টা আপনি যদি নিরিখে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইরানের অর্থনৈতিক যে শক্তিটা তারা যে এগিয়ে যাচ্ছিল শুধু তেল গ্যাস এবং এগ্রিকালচার না, এর সাথে কিন্তু ইনক্লুডিং বাংলাদেশ থেকে শুরু করে আপনি যদি চীন জাপান এবং অন্যান্য আফ্রিকান দেশগুলো আপনি চিন্তা করেন তারা দারুণভাবে উপকৃত হচ্ছিল। কারণ আপনি জানেন যে 10% তাদের হচ্ছে তারা দুনিয়ার অয়েল সাপ্লাই করে, টোটাল অয়েল রিজার্ভ থেকে তারা সাপ্লাই করে, ফোর্থ লার্জেস্ট হচ্ছে তাদের গ্যাস রিজার্ভ রয়ে গেছে। অর্থাৎ ডেভেলপিং ইকোনমিকদের জন্য যারা গরিব দেশ তাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ইরানের ভূমিকা থাকতো সবচেয়ে বেশি। আমার মনে হয় যুক্তরাষ্ট্র এটা পছন্দ করেনি। প্লাস মিডল ইস্টের ভিতরে আপনি কালচারই বলেন এগ্রিকালচার বলেন, তাদের হিউজ প্লেইন ল্যান্ড রয়েছে, হিউজ আপনার এগ্রিকালচারাল পটেনশিয়াল রয়েছে, তারা ছাড়া ইউরোপে পর্যন্ত তারা সাপ্লাই দেওয়া শুরু করেছিল, বিশেষ করে ইরান এবং তুর্কি। এই জিনিসগুলো আমার মনে হয় যুক্তরাষ্ট্র পছন্দ করে, যে কারণে হাম হাও আপনার এই এগ্রিমেন্ট থেকে তারা বেরিয়ে আসছে। এবং তাতে ফল হলো কি দেখেন, আপনার নর্থ কোরিয়ার সাথে কোনো এগ্রিমেন্ট হয়নি, কারণ সবাই জানে যে এই লোকটার সাথে এগ্রিমেন্ট করলে সে তা কখনো এটার সম্মান দেবে না, নো ম্যাটার হোয়াট ইট হ্যাপেন, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট আর অন্যান্য পার্টিসিপেন্ট থাকলেও এটা হবে না, ফলে তারা দেখেন এগ্রিমেন্ট হয়নি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বর্তমান যে পরিস্থিতি সেই অবস্থায় তার সাথে আন্তর্জাতিক এগ্রিমেন্টে কেউ নাই, বরং যতগুলো করা হয়েছিল আপনি যতগুলো এগ্রিমেন্ট ইন্টারন্যাশনালি করা হয়েছে, এর আগে আপনার দেখবেন যে প্যাসিফিক যে একটা ইনিশিয়েটিভ এগ্রিমেন্ট সেটাও বছর পর বছর চেষ্টা করে তৈরি করা হয়েছিল আপনার হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলো নিয়ে, এশিয়ান ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিয়ে, যে প্যাসিফিক ইনিশিয়েটিভ অনেক সময় বলা হয়, সেটাও কিন্তু সে বাতিল করে দিয়েছে। এখানে একটা মজার জিনিস দেখার আছে, সেটা হলো যুক্তরাষ্ট্রের প্রথম তারা যে ওয়ারটা শুরু করে সেকেন্ড বুশ আপনার ইরাকের বিরুদ্ধে, সেখানে আপনার দেখা গেল প্রেসিডেন্ট ক্লিনটন চলে যাওয়ার আগে অ্যারাউন্ড $4 trillion সারপ্লাস রিজার্ভ তার হাতে ছিল। আজকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দিক দিয়ে যদি আপনি দেখেন অ্যারাউন্ড $23 trillion তাদের ন্যাশনাল ডেট রয়েছে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দেয়ার টোটাল জিডিপি প্রোডাকশন, আপনার জিডিপিও তাদের প্রায় সমান সমান রয়ে গেছে। এটা যুক্তরাষ্ট্রের কংগ্রেস এটা উপলব্ধি করেছে এবং সাধারণ মানুষ অলরেডি রাস্তায় বেরিয়েছে, আপনি দেখেছেন, সেটা একটা গেল অর্থনৈতিক দিক গেল। মারাত্মক ধস নেমেছে ইরাককে আক্রমণ করে, যার পিছনে কোনো কারণ ছিল না, সেটা করার পরে এটা হয়েছে। এবার আপনি আসেন যে তার ফিজিক্যাল মানে এখানকার কি অবস্থা চলছে, আপনি জানেন হাজার হাজার লোক ইরাকে ইয়ং ছেলেপেলে তারা জীবন দিয়েছে, কিন্তু তার থেকে বেশি ক্ষতি হয়েছে অলমোস্ট 250,000 পিপল যারা আর্মি ছিল তারা এখন উন্ডেড, কিন্তু যেটা ভিয়েতনামও এত উন্ডেড ছিল না। ভিয়েতনামে যারা নিহত হয়েছিল অ্যারাউন্ড 100,000, যদিও যুক্তরাষ্ট্র বলো যে 70,000 to 80,000, কিন্তু আবার এস্টিমেটে দেখা যায় 100,000। সেখানে এবার আহতের সংখ্যা সবচেয়ে বেশি ফিজিক্যালি সাইকোলজিক্যালি বা অন্যান্য যদি আপনি দেন, এটা যুক্তরাষ্ট্রের মানুষ বোঝে। এই কারণে আপনার এই বিষয়টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং সাধারণ মানুষ এটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য তারা এর বিরুদ্ধে অলরেডি কংগ্রেসে যেভাবে তারা আইনটা পাস করেছে, তাদের রেজলিউশনটা পাস করেছে, তেমনি যুক্তরাষ্ট্র এটা করবে। এর মূল কারণ যদি আপনি সংক্ষেপে আমি বলি যে এটা দুনিয়ার অর্থনৈতিক যে বর্তমান যেটুক বাকি আছে বিশেষ করে মিডল ইস্টার্ন কান্ট্রি, সেই দেশগুলোকে ধ্বংস করার একটা পায়তারা, এটা আন্তর্জাতিক যারা পুঁজির নিয়ন্ত্রণ করে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলো এটা করবে, করে তাদের মতো তারা এটা ভাগযোগ করবে বিভিন্ন দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা নিজেরাই তাদের ধ্বংসের জন্য যখন তারা রেডি রয়েছে তখন বাইরে থেকে একটু আগুন জ্বালিয়ে দেওয়া আর অসম্ভব কি বলে আমি মনে করি।
জি, আমরা আজকে যে আলোচনা করছি যে পটভূমিতে এটার উত্থান হয়েছে পরপর তিনটে ঘটনার প্রেক্ষিতে, যেটা আমরা গোড়াতেও বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে কাসেম সুলেমানির নিহত হওয়া এবং কয়েকদিনের মাথাতেই যুক্তরাষ্ট্র এবং মিত্রবাহিনীরও কয়েকটি দেশের সৈন্যদের আবাসন অবস্থানের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, এবং তারপরে তেহরান বিমানবন্দরে ইউক্রেন এয়ারলাইনের 737 বিমানের ধ্বংস হওয়া, এবং এই একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে পিছন পানে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে 1977 সালের অক্টোবর মাসে এই ইরানে রেজা শাহ পেহলভি, শেষ পারস্য সম্রাট, তার বিরুদ্ধে যে বিদ্রোহ, যে আন্দোলন শুরু হয়েছিল, সেটাই পরবর্তীতে আগস্ট মাসের 78 সালে রেজা শাহ পেহলভিকে যে পরিস্থিতিতে নিপতিত করে, যার প্রেক্ষিতে 1979 সালের 16 জানুয়ারি তিনি শাহপুর বখতিয়ার তদানীন্তন রেজিডেন্সি কাউন্সিলের কাছে দায়দায়িত্ব অর্পণ করে বিদেশে পাড়ি জমান এবং আয়াতুল্লাহ খামেনিকে আমন্ত্রণ করে ইরান সরকার নিয়ে যায়, দেশে ফিরিয়ে নিয়ে যায়। তো ওই যে পরিস্থিতি, তখন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আমরা দেখেছি, এখন আবার কি সেরকম একটা পরিস্থিতির উদ্ভব ঘটতে চলেছে বলে মনে হয় প্রফেসর আমিনা মহসিন?
না,
এখন এই জন্য বলছি যে ইরান সরকারের মুখপাত্র বর্তমান প্রধানমন্ত্রীকে অনেকদিন পরে আমরা বলতে শুনলাম যে সকল ক্ষমতার উৎস জনগণ, আমরা জনগণের সেবক বই আর কিছু নয়, এরকম বক্তব্য কিন্তু ইরানের বর্তমান দিনশীন এই কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ইদানিং শুনেছি বলে মনে পড়ে না।
যদি আপনি বলতে, মানে এটা ধরেন পুরো জিনিসটা যেটা সাহাব বলার চেষ্টা করছিল খুব সুন্দরভাবে, সাহাব এটা পয়েন্ট আউট করেছে যে কোন জায়গাটায় মানে সুলেমান কাসিম সুলেমানকে এইটা করা হয়েছে। দেখেন, উনি একজন ইউনিফর্মড অফিসার একটা থার্ড কান্ট্রিতে। আপনি কিন্তু দুটো সভরেন্টি, মানে ইরাক ইজ আ সভরেন কান্ট্রি, আপনি দুটো সভরেন্টিকে আপনি ভায়োলেট করছেন, এই সার্বভৌমত্ব কিন্তু ভায়োলেট করা একটা বিরাট ব্যাপার আন্তর্জাতিক সম্পর্কে, আন্তর্জাতিক রাজনীতিতে। মানে ইটস নট অনলি আপনি যে ইরানকে একটা অ্যাটাক করেছেন, এখানে কিন্তু ইরাকের সার্বভৌমত্বের উপরেও একটা অ্যাটাক আসছে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এটার ফলে যেটা হয়েছে, একটা বিরাট যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হলো যে ইরানে এক ধরনের ওদের মধ্যে জনগণের, আমরা দেখতে পেয়েছি যে কোন জানাজার সময় কি অবস্থাটা দাঁড়িয়েছিল এবং অনেক মানুষ নিহত হয়েছে। আমি অ্যাকচুয়ালি সংখ্যা বিশ্বাস করি না বলে আমি সংখ্যাটা এখানে মেনশন করতে চাচ্ছি না, অনেকে আহত হয়েছে। এবং এই ধরনের একটা, ধরেন আবার একটা ইউনিফিকেশনের দিকে, মানে মানুষের মধ্যে যে একটা ঐক্য, সে ঐক্যর জায়গাটাও কিন্তু ভীষণ ভাবে একটা তৈরি হয়েছে। এবং ইরানের জনগণের মধ্যে ওই বোধটা আবার জাগ্রত হচ্ছে, যেটা আপনি পয়েন্ট আউট করলেন যে মানে রেজা শাহ পেহলভির সময় যে জিনিসটা হয়েছিল যে মানুষের মধ্যে একটা বিপ্লব এসেছিল এবং একটা সাম্রাজ্যবাদ বা একটা ওয়েস্টার্ন ডমিনেশন সেটাকে ছুড়ে ফেলা, সেই জায়গাটা তো আমার মনে হয় যে এই এত বছরের এই শাসনের মধ্যে যে আমি যেটা প্রথমেও বলছিলাম যে ইরান ইজ নট ইরাক, মানে সাদ্দাম হুসেনের সময় যে ইরাক ছিল সেটা কিন্তু ইরান না, ইরানের নিজের মতন করে, আমরা সেটাকে মানি কি না মানি দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। আমি বাট তারা নিজেদের মতো একটা শাসন ব্যবস্থা তৈরি করেছে, উইচ ইজ অ্যান অল্টারনেট সিস্টেম, এবং সেই সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু তারা এতগুলো বছর চলেছে এবং তাদের এক ধরনের নিজস্ব একটা গণতন্ত্র আছে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা তাদের শাসন ব্যবস্থা চালাচ্ছে। এবং খুব তারা, আমি আবারও জোর দিয়ে বলছি, তারা খুব মানে রিস্ট্রেইন ভাবে, মানে ডিপ্লোম্যাসির সমস্ত নিয়ম কানুন গুলো যদি আমি বলি, মানে রুলস রেগুলেশন গুলোকে মেনে কিন্তু তারা তাদের ডিপ্লোম্যাসি করেছে। মানে একটা পুরো আপনি দেখেন, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ ইরানের জন্য, যে একটা রাষ্ট্র যদি ভেতর থেকে যদি খুব শক্তিশালী না হয় তাহলে কিন্তু এটা কিন্তু বেশ অসম্ভব একটা ব্যাপার যে আপনি অনেকগুলো মেজর পাওয়ার্স, গ্রেট বা সুপার পাওয়ার্স কে ডিফাই করে, এবং মুসলিম বিশ্বের মধ্যেও কিন্তু বিভাজন আছে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে সৌদি আরবের যে ওয়াহাবি ইসলাম বা যেটা বা সুন্নি শিয়া, সেই ডিভাইড সবকিছুকে রেখে তারা নিজেদের অবস্থান নিয়ে চলে এসেছে। সেই জায়গাতে আমার মনে হয় যে এটার ফলে যেটা হলো যে ইরান আবার এক ধরনের একটা ইউনাইটেড অবস্থায় এসে দাঁড়ালো। আমি মানে সেই জায়গাটাতে বলছি যে তাদের যে একটা নিজস্ব আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটা আরো শক্তিশালী হলো আর কি, সেইটা আমার মনে হয় যে সেভাবে এটা দাঁড়ালো।
এবং এই দৃষ্টিকোণ থেকে আমি শুনতে চাইছিলাম। জি
জি হ্যাঁ, সেই জায়গাটা থেকে আপনি প্রশ্ন করেছিলেন। আমি জাস্ট লাস্ট একটা সেন্টেন্স বলবো যে বিশ্ব জনমতেও কিন্তু এই জিনিসটার ফলে যেটা হলো যে অনেকগুলো আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল ল ডিপ্লোমেসি যাই বলেন না কেন, তাদের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস গুলো যে আমেরিকা ভায়োলেট করছে সেই জিনিসটা কিন্তু সামনে এসে যাচ্ছে। এবং দ্যাট ইজ আ মেজর কনসার্ন আর কি, যে একটা একটা মেজর পাওয়ার, একটা সুপার পাওয়ার কি সেটা করতে পারে কিনা, কারণ তার একটা নৈতিক অবস্থান থাকতে হবে। ইট ক্যান নট ওনলি বি একটা সামরিক শক্তি, সেটা মাথায় রাখতে হবে।
আমাদের একজন শ্রোতা বাংলাদেশ থেকে রয়েছেন, দীপক চক্রবর্তী। জি ভাই দীপক বাবু।
সরকার কবিতা ভাই নমস্কার।
নমস্কার, বলেন ভাই।
জি আমি কথা বলছি দীপক চক্রবর্তী বাংলাদেশ পঞ্চগড় থেকে।
জি 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 বলুন।
জি আমার প্যানেল অতিরিক্ত একটা প্রশ্ন থাকবে যে ইরানে যে বর্তমান যে টান টান একটা মানে বিরাজ করতেছে, আমরা খবরে নিউজে আমরা জানতে মানে পেরেছি, টিভিতে আমরা দেখছি, তা সেটি হচ্ছে যে টানটান অবস্থান যে করছে সেটি হচ্ছে দীর্ঘদিন থেকে যে মানে অনেক আলোচনা গবেষণা হয়ে আসতেছে, তা দীর্ঘদিন থেকে এগুলা কেমন হিসাবে আর কি এই টানটান অবস্থায় কি থাকবে, না ভবিষ্যতে আমরা একটা সুন্দর একটা শান্তিপূর্ণ একটা দেশ হিসেবে আমরা দেখতে পারবো আর কি।
জি আমাদের তিনজন বিশিষ্ট প্যানেল অতিথি ডক্টর আমেনা মহসিন, ডক্টর সাহাব ইনাম খান এবং ডক্টর আমাদের নিউ ইয়র্ক থেকে। জি কি জি জি না জি থ্যাংক ইউ, নিউ ইয়র্ক থেকে ডক্টর শওকত আলী অর্থনীতিবিদ লং আইল্যান্ড ইউনিভার্সিটির, ওদের কাছ থেকে আমরা এটাই জানার চেষ্টা করছি দীপক চক্রবর্তী। এই এই প্রসঙ্গে আমি একটা বলতে চাই ডক্টর সাহাব ইনাম খান, আপনার কাছে যাব। আমরা জানি যে ইসরায়েল প্রাচ্যের পশ্চিমের মদতপুষ্ট, ইসরায়েল একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট ওই অঞ্চলের যে কোনো রাজনৈতিক উত্থান পতনের ক্ষেত্রে, এবং ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ বলছে যে ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে পরিশোধিত ইউরেনিয়াম থাকবে যাতে এবছরের শেষ নাগাদই দেশটি একটি পরমাণু বোমা তৈরি করতে পারবে, এবং পরমাণু বোমা ছাড়া ইরান এবং পরমাণু অস্ত্র শক্তির সমৃদ্ধ ইরান, এ দুয়ের মধ্যে তো ফারাক আছে, এবং তাতে ওই এলাকার রাজনীতিতে অবশ্যই প্রভাব বিস্তার করবে। এ সম্পর্কে আলোকপাত করবেন।
এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসলে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ওয়ান অফ দি ক্রাফট হল এই জায়গাটা। এই কারণে যে ইসরায়েলের যে একটা পারসেপশন আছে, ইসরায়েলের যে একটা ধারণা আছে যে ইরান এই বছরের শেষ নাগাদ নিউক্লিয়ার ওয়ারহেডস তৈরি করতে পারবে, ঘটনাটা সত্য এবং আমার ধারণা এটা ঘটতে যাচ্ছে, এবং এটা ঘটতে যাওয়ার পিছনে এটাকে বন্ধ করার মতো আসলে খুব একটা মেকানিজম নেই, কারণ ইন্ডিয়া এবং পাকিস্তানকেও কিন্তু নিউক্লিয়ার শক্তিতে পরিণত করার পরেও খুব বেশি কেউ কিছু করতে পারেনি, কিছু স্যাংশন ছিল কিন্তু ওই স্যাংশন গুলি আলটিমেটলি কাজ করেনি। তবে এখানেও ঘটনাটা তাই ঘটবে, কারণ এখানে চীন বলেন, রাশিয়া বলেন, টার্কি বলেন, ইভেন নর্থ কোরিয়া বলেন, এবং টু এ গ্রেট এক্সটেন্ট পাকিস্তান পর্যন্ত এই বিষয়টাকে একটা সাপোর্টিভ মোরাল সাপোর্ট থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে দেবে। এখানে আরেকটা জিনিস থাকে যেটাকে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস মাঝে মাঝে বলি সিলেক্টিভ অ্যামনেশিয়া, আমরা প্রায় জিনিসগুলি ইগনোর করে দেয়। যেমন একটা বিষয় থাকে যে ইরান এয়ার ফ্লাইট 655 খুব হিস্টোরিক্যাল একটা ঘটনা, কারণ এই প্লেনটা যেটাকে ভূপাতিত করা হয়েছিল এটা একটা ইরান এয়ারওয়েজের একটা প্লেন, সেটা ইউএসএস উইনস্টন থেকে লঞ্চার ছুড়ে এটাকে ধ্বংস করা হয়, এবং এটার পিছনে যুক্তিটা কি দেওয়া হয়েছিল যে তারা মনে করেছিল যে এটা ইরানিয়ান একটা F-14 ফাইটার প্লেন, কিন্তু আদতে এটা একটা বড় হোয়াইট বডি এয়ারবাস 330 ছিল। ফলে এটার কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার হয়নি, কিংবা এটার জন্য কিন্তু কোন রকমের ক্ষমা চাওয়া বা কিংবা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যাওয়া সেটা কিন্তু হয়নি। কিন্তু এখানে ইরান সরকার সরাসরি ভাবে নিজেদের দায়িত্ব স্বীকার করেছেন এবং দায়িত্ব স্বীকার করে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি এটাকে ইনভেস্টিগেট করার জন্য জয়েন্ট চিফ অফ স্টাফকে দায়িত্ব দিয়েছেন এবং বারবার ইরান থেকে বলা হচ্ছে যে এটার একটা ট্রান্সপারেন্ট রেজাল্ট তারা জনসম্মুখে প্রকাশ করবেন, এবং সেইখানে তো ম্যানিপুলেশনের কোনো জায়গা নাই কারণ তারা প্রথমেই জিনিসটাকে স্বীকার করে নিয়েছেন। ফলে এইসব জায়গাগুলিতে আমাদের একটু আসলে ইন্টারন্যাশনাল রিলেশনসে একটু নজর দেওয়ার দরকার আছে। আরেকটা বিষয় থাকে, সেটা হলো যদি আপনি ইরানের অর্থনীতি দেখেন, ইরানের অর্থনীতির ক্ষেত্রে কি হয় যে এটা পৃথিবীর অলমোস্ট 27th লার্জেস্ট ইকোনমি, 27th লার্জেস্ট ইকোনমি হয় মানে তার যে অবস্থানটা আছে ইকোনমিতে এই সেনশনের যে খুব বেশি প্রভাব টেকনিক্যালি পড়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনি যদি তাদের $1.6 trillion ইকোনমি, 4.3% গ্রোথ, এবং এই গ্রোথ গুলি কিন্তু রিয়েল গ্রোথ, এবং আর তাদের পার ক্যাপিটাল ইনকামও $20,000 উপরে, ফলে ইরানের যে অর্থনৈতিক স্টেবিলিটিটা যেটা পশ্চিমা বিশ্বের ডকুমেন্ট গুলি বলতে চাচ্ছে বা মিডিয়া বলতে চাচ্ছে সেখানে কিন্তু স্লাইটলি কন্ট্রাডিক্ট করে। আরো একটা ইন্টারেস্টিং বিষয় থাকে, সেটা হলো ইসরায়েলের নিউক্লিয়ার সিচুয়েশনটা কি আছে। ধারণা করা হচ্ছে যে 80-400 নিউক্লিয়ার ওয়ারহেড আছে, যেখানে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটিকে কিন্তু ইনভেস্টিগেট করতে দেওয়া হয়নি। ফলে এইটাতে একটা গ্রে এরিয়া রয়ে গেছে যে ইরাকের ক্ষেত্রে ইরানের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি মেকানিজম কাজ করছে, ইসরায়েলের ক্ষেত্রে সেটা কাজ করছে না, এবং ইসরায়েল কিন্তু অপারেশন অপেরা, অপারেশন অর্চার্ড এগুলি দিয়ে কিন্তু ইরাকি এবং সিরিয়ান নিউক্লিয়ার রিয়্যাক্টার গুলি ধ্বংস করেছিল 1981 সালে এবং 2000 সালে 2007 সালে। ফলে এখানে যে ওভারঅল ইসরায়েলের ভূমিকাটা এটা আমাদেরকে ভুললে চলবে না। সোলেমানির একটা বড় গুণটা গুণ বা যেটা যেটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা হয় বা এবং পার্টিকুলারলি ব্যক্তিগত ভাবে ভ্লাদিমির পুতিন তাকে ডেকে নিয়ে মস্কোতে এই আইসিস দমনের ব্যাপারে পরামর্শ নিয়েছিলেন, ফলে তার যে একটা রোল আছে এই আইসিস দমনে, তালিবান দমনে এবং তালিবানের ক্ষেত্রে নেগোসিয়েট করার জন্য, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছিল। ফলে এখানে কিন্তু এখন ইরানের মধ্যে এক ধরনের রিজেন্টমেন্ট তৈরি হয়েছে যে আমরা তাদেরকে সাপোর্ট করছি কিন্তু বারবার আমাদেরকে এভাবে হিমিলিটি হতে হচ্ছে। তার মানেটা হলো যে ইরানের ওভারঅল সোশ্যাল ক্যাপিটাল বা সোশ্যাল ইকোসিস্টেম আছে সেখানে কিন্তু অ্যান্টি মার্কিন যে এক ধরনের সেন্টিমেন্ট আগে ছিল ন্যাশনালিজমের মাধ্যমে, এখন কিন্তু এটা সম্পূর্ণ ইনগ্রেইনড হয়ে গেছে। ফলে সৌদি আরব যে একটা স্ট্যাটিক অ্যাপ্রুভাল দিয়েছিল যে তারা এক ধরনের ব্যাকডোর ডিপ্লোমেসিতে যেতে চাচ্ছে ইরানের সাথে, যাতে সেটার একটা ইন্ডিকেটর হলো যে ইরানি সৌদি আরবিয়ান অয়েল রিগ গুলিতে ইরানি হামলার পরেও সৌদি আরব কিন্তু এটাকে নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেনি। ইয়েমেনের ব্যাপারেও সৌদি আরব এক ধরনের পিছিয়ে আসার চেষ্টা করছে, সেখানেও কিন্তু তারা ইরানের সাথে এক ধরনের সমঝোতায় যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, আর আইসিস তো বটেই। ফলে এই জায়গাতে ইরানকে বাইপাস করা ভবিষ্যতে সৌদি আরবের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আর শেষ যে বিষয়টা থাকে, ইসরায়েলের আরেকটা ভূমিকা এখানে আছে, সেটা হলো যে ইসরায়েল যে ডেটারেন্স স্ট্র্যাটেজি, মানে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস এর ডেটারেন্স খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এই ডেটারেন্স এর জায়গাতে সবসময় নিজের নিউক্লিয়ার ওয়েপন কে কখনোই এক্সপোজ করেনি, কিন্তু ইরানিয়ান নিউক্লিয়ার প্রসেস এক্সপোজ করার জন্য তারা বারবার চেষ্টা করেছে, এবং সেই হিসেবে কিন্তু তারা বারবার চেষ্টা করেছিল জর্জ বুশ এবং বারাক ওবামার মাধ্যমে সোলেমানিকে হত্যা করার। কিন্তু জর্জ বুশের মতো রাষ্ট্রপ্রধান কিন্তু এই বিষয়টাতে সায় দেননি এবং ওবামাও সায় দেননি। ফলে ইরানের এই মুহূর্তে যে একটা কমপ্লিট হেট্রেড এবং বিশ্বাসযোগ্যতার জায়গায় যে চরম অবনতি হয়েছে সেই জায়গাটা আমাদেরকে ভুলে গেলে হবে। ইরান ইসরায়েলের হয়তো বা নিউক্লিয়ার ওয়ারহেড আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার পাওয়ার আছে, ফায়ার পাওয়ার আছে, কিন্তু ইরানের যে জিনিসটা আছে সেটাকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার করার মতো ক্যাপাসিটি। সে কারণে একটু আমি কিছুদিন আগেও বলছিলাম যে এই ক্যাপাসিটিটা ইরান কবে তৈরি করেছে, এই ক্যাপাসিটিটার এক্সপিরিয়েন্স ইরানের 1000 বছরের উপরে। কারণ আপনি যদি অ্যাসাসিনেশন বা অ্যাসাসিনস এই শব্দটাও যদি হিসাব করেন, সেটাও কিন্তু পার্সিয়ান শব্দ, অর্থাৎ নিজারি ইসমাইলিরা কিন্তু প্রথম অ্যাসাসিনেশনের টেকনিকটা তৈরি করে। ফলে এই যে 1000 বছরের রিফাইনমেন্ট, এবং সেটার কারণে আপনি দেখলেন এই অর্থনৈতিক ট্যানশন থেকে শুরু করে আন্তর্জাতিক ট্যানশনের পরেও কিন্তু ইরান এই তার যে মিলিশিয়া প্রক্সি তৈরি করেছে ইয়েমেন থেকে শুরু করে লেবানন থেকে শুরু করে ইরাক পর্যন্ত, সেটাও কিন্তু একটা বিশাল বল
হাতে একদম সময় নেই। প্রফেসর খান, আমি অত্যন্ত দুঃখিত আপনাকে থামালাম, আমি ক্ষমা প্রার্থী। আমি অত্যন্ত দুঃখিত যে আমি আমাদের অপর দুই অতিথির কাছেও যেতে পারলাম না, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। হ্যালো ওয়াশিংটনের অনুষ্ঠান এখানেই শেষ, এবং প্রফেসর আমেনা মহসিন, প্রফেসর শাহাবিন আম খান, প্রফেসর শওকত আলী, আপনাদের তিনজনকে এবং শ্রোতা দর্শকদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।